পরিকল্পিত মুক্তি, ঈশ্বরের কাছ থেকে খ্রিস্টের উপহার। র্যান্ডলফ ডান। অধ্যায় এক। যা কিছু আছে তা কি কেবলমাত্র কিছুই নয়, এমনকি একটি বাষ্প থেকেও ঘটেছে? হাবল কনস্ট্যান্ট, একটি ফ্যাক্টর যা কিছু বিজ্ঞানীরা মহাবিশ্বের অনুমিত সম্প্রসারণ পরিমাপ অনুমান করতে ব্যবহার করেন, 5-0 এর কাছাকাছি অবস্থান করেছে, যা বোঝায় যে মহাবিশ্বের বয়স প্রায় 20 বিলিয়ন বছর। 1999 সালে হাবল স্পেস টেলিস্কোপ হ্যাস্ট অনুমান করেছিল যে মহাবিশ্বে 1.25 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, এবং সম্প্রতি নতুন ক্যামেরার সাহায্যে HST 3000টি দৃশ্যমান গ্যালাক্সি পর্যবেক্ষণ করেছে, যা পূর্বে পুরানো ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছিল তার দ্বিগুণ। যদিও আমরা আসলে গ্যালাক্সিতে তারা সংখ্যা গণনা করতে পারি না, আমরা গ্যালাক্সিতে তারা সংখ্যা প্রায় 100 বিলিয়ন, 100000000 হিসাবে অনুমান করতে পারি। সূর্য একটি সাধারণ নক্ষত্র মাত্র। এ শক্তি সমস্ত জীবন এবং পৃষ্ঠের প্রক্রিয়াগুলিকে সম্ভব করে তোলে। এ শক্তি উৎপাদনে ছোটখাটো পরিবর্তন পৃথিবীতে বড় প্রভাব ফেলতে পারে। আমাদের পৃথিবী 8টি গ্রহের মধ্যে একটি এবং সূর্যকে প্রদক্ষিণ করে অনেক ছোট ছোট বস্তু। এটা কি সম্ভব যে এত বড় এবং জটিল এবং এত নিখুঁতভাবে সংহত কিছু ঘটতে পারে এবং কিছুই থেকে গঠিত হতে পারে? বাইবেল বলে, আদিতে ঈশ্বর স্বর্গ ও পৃথিবী এবং মানবজাতি নর ও নারী সৃষ্টি করেছেন, Genesis 1:1-2। কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের আদলে, আমাদের প্রতিমূর্তিতে এবং আমাদের প্রতিমায়, তাই তারা অন্য সব সৃষ্টি থেকে আলাদা ছিল। কিভাবে দুর্ঘটনাক্রমে বা অবুদ্ধিমান ব্যক্তি কিছু মিনিটের বিশদ পরিকল্পনা এবং নকশা ছাড়া দৃষ্টি, শব্দ, গন্ধ, স্বাদ এবং স্পর্শের জটিলতাগুলিকে সমন্বয় করতে পারে? আপনি কি কখনও ঈশ্বরের মূর্তি বা উপমা সম্পর্কে বিস্মিত? আমরা বাইবেলে শিখি যে ঈশ্বর প্রেম, সত্য, বিশ্বস্ত, করুণাময়, ন্যায়পরায়ণ, শান্তি, পবিত্র, ধার্মিক এবং সিদ্ধান্ত নিতে বা পছন্দ করতে সক্ষম। এই ধরনের জটিল মহাবিশ্ব ডিজাইনের মাধ্যমে ঘটেছে বা পরিকল্পনা বা নকশা ছাড়াই সবকিছু আকস্মিকভাবে ঘটেছে বলে বিশ্বাস করা কি সহজ? অধ্যায় দুই। বাইবেল কি মানুষের প্রতি ঈশ্বরের বার্তা? শুরুতে শব্দ ছিল, এবং শব্দ ঈশ্বরের সঙ্গে ছিল, এবং শব্দ ঈশ্বর ছিল। তিনি শুরুতে ঈশ্বরের সঙ্গে ছিলেন। ইহুদিরা আইন, নবী এবং গীতকে ধর্মগ্রন্থ বলে উল্লেখ করেছে। এবং যখন সে তার রাজ্যের সিংহাসনে বসবে, তখন লেবীয়দের যাজকদের সামনে যা আছে তা থেকে তিনি তাকে এই আইনের একটি অনুলিপি একটি পুস্তকে লিখবেন, এবং এটি তার কাছে থাকবে, এবং সে তার জীবনের সমস্ত দিন সেখানে পড়বে, যাতে সে তার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করতে, এই আইন ও এই বিধির সমস্ত কথা পালন করতে শিখতে পারে। এবং তিনি তাদের বললেন, এগুলি আমার কথা যা আমি তোমাদের কাছে বলেছিলাম যখন আমি তোমাদের সাথে ছিলাম, যে সমস্ত কিছু অবশ্যই পূর্ণ হবে যা মসির আইন, ভাববাদী এবং গীত সংহিতায় লেখা আছে আমার বিষয়ে। সর্বোপরি, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ধর্মগ্রন্থের কোনো ভবিষ্যৎবাণী নবীর নিজস্ব ব্যাখ্যা দ্বারা আসেনি। কেননা ভবিষ্যৎবাণী মানুষের ইচ্ছায় কখনোই এর উৎপত্তি ছিল না, কিন্তু মানুষ ঈশ্বরের কাছ থেকে কথা বলেছিল যখন তারা পবিত্র আত্মার দ্বারা বহন করা হয়েছিল। পল বলেছিলেন, সমস্ত শাস্ত্রই ঈশ্বর প্রশ্বাসে অনুপ্রাণিত, ESV এবং শিক্ষা, তিরস্কার, সংশোধন এবং ধার্মিকতার প্রশিক্ষণের জন্য উপযোগী, যাতে ঈশ্বরের মানুষ প্রতিটি ভালো কাজের জন্য সম্পূর্ণরূপে সজ্জিত হতে পারে। তিনি যিশু নাসারেতে গেলেন, যেখানে তিনি লালিত পালিত হয়েছিলেন, এবং বিশ্রামবারে তার রীতি অনুসারে সমাজগৃহে গেলেন এবং তিনি পড়তে দাঁড়ালেন। নবী ইশাইয়ার স্ক্রোলটি তার হাতে দেওয়া হয়েছিল। এটি আনরোল করে তিনি সেই জায়গাটি খুঁজে পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনি দরিদ্রদের কাছে সুষমাচার প্রচার করার জন্য আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন বন্দীদের মুক্তির ঘোষণা দিতে এবং অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে, নির্যাতিতদের মুক্তি দিতে, প্রভুর অনুগ্রহের বছর ঘোষণা করতে। তারপর সে স্ক্রোলটি গুটিয়ে নিয়ে পরিচারককে ফিরিয়ে দিয়ে বসল। সমাজগৃহের সকলের দৃষ্টি তার দিকে স্থির ছিল এবং তিনি তাদের বলতে শুরু করলেন, আজ এই শাস্ত্র তোমাদের শ্রবণে পূর্ণ হল। উপরের ধর্মগ্রন্থগুলি থেকে এটা স্পষ্ট হওয়া উচিত যে ঈশ্বর তার অনুপ্রাণিত বাক্য বাইবেলের মাধ্যমে মানুষের সাথে কথা বলেন। অধ্যায় তিন। কে মানুষের কর্ম নিয়ন্ত্রণ করে? ঈশ্বর কি মানুষকে পাপ করা থেকে বিরত রাখেন, নাকি শয়তান কি মানুষকে পাপ করতে বাধ্য করে? আদিপুস্তকের তৃতীয় অধ্যায়ে আদম ও ইভের অধ্যয়নে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। ঈশ্বর মানুষ আদম এবং হাওয়াকে এডেনে স্বর্গে স্থাপন করেছিলেন। তারপর তিনি তাকে প্রবণতা, যত্ন করা, পোশাক রাখার নির্দেশ দিয়ে তাকে কাজে লাগান। একটু চিন্তা করুন, মানুষের জীবনের এই মুহূর্তে তিনি নিখুঁত জায়গায় ছিলেন এবং তার সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে একটি নিখুঁত সম্পর্কের মধ্যে ছিলেন। মনে রাখবেন, মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি হয়েছে, তার সঠিক প্রকৃতির উপমা নয়। ইডেন উদ্যানের যত্ন নেওয়া একমাত্র ঈশ্বরের আদমের কাছে প্রয়োজন ছিল না। ঈশ্বর আদম ও ইফকে আদেশ দিয়েছিলেন যে ভালো ও মন্দের জ্ঞানের গাছের ফল না খেতে। আপনি বাগানের যে কোনো গাছ থেকে খেতে পারবেন, কিন্তু ভালো মন্দের জ্ঞানের গাছের ফল কখনোই খাবেন না, কারণ যখন আপনি তা খাবেন তখন আপনি অবশ্যই মারা যাবেন। ঈশ্বর এই মানুষদের এই বলে আশীর্বাদ করেছিলেন যে ফলবান হও, সংখ্যাবৃদ্ধি কর, পৃথিবীকে পরিপূর্ণ কর এবং বশীভূত কর। সমুদ্রের মাছ, উড়ে আসা পাখি এবং পৃথিবীতে হামাগুড়ি দিয়ে চলা প্রতিটি জীবন্ত প্রাণীর উপর কর্তৃত্ব কর। যদি ঈশ্বর মানুষকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছাড়াই তৈরি করতেন, তবে তিনি তাকে এমন নির্দেশ দিতেন না যাতে তাকে পছন্দ করতে হবে। গাছের ফল খেতে হবে না, ফলবান হও, বহুগুণ হও, পৃথিবী পূর্ণ কর এবং বশীভূত কর, অথবা ইডেন গার্ডেন দেখাশোনা করা। এখন আদম এবং হাওয়া ভালো এবং মন্দ জ্ঞানের গাছের ফলের দিকে বহুবার তাকিয়ে থাকতে পারে। গাছের দিকে তাকানো পাপ ছিল না, কিন্তু তারা গাছটিকে ভিন্ন দৃষ্টিতে দেখল যখন শয়তান প্রতারক একটি সাপের আকারে জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর কি সত্যিই বলেছেন তোমরা বাগানের কোনো গাছের ফল খাবে না? কারণ ঈশ্বর জানেন যে যখন আপনি এটি খাবেন তখন আপনার চোখ খুলে যাবে এবং আপনি ঈশ্বরের মতো হবেন, ভালো মন্দ জানেন। এইবার যখন তারা তাকাল তখন ঈশ্বরের মতো জ্ঞানী হওয়ার ইচ্ছা ছিল। লক্ষ্য করুন, ঈশ্বর তাদের প্রলুব্ধ করেননি এবং জ্ঞানী হওয়ার ইচ্ছা থেকে তাদের বাধা দেননি। আসলে এটি তাদের উপর নির্ভর করে। তাদের একটি পছন্দ ছিল, তারা বলতে পারত আমি খাব না, কিন্তু তারা ঈশ্বরের মতো জ্ঞানী হওয়ার চেষ্টা করার জন্য তাদের ইচ্ছা পূরণ করতে বেছে নিয়েছিল এবং তাদের আকাঙ্ক্ষার কাছে আত্মসমর্পণ করেছিল। জেনেসিস 3:8-10 আপনি লক্ষ্য করবেন যে তাদের বিদ্রোহের পাপের পরে ঈশ্বর আদমের সাথে কথা বলেছিলেন। এটা সন্দেহজনক যে এই প্রথম ঈশ্বর তাদের সাথে কথা বলেছিলেন। তবুও আদম এবং ইব ভালো এবং মন্দের জ্ঞানের গাছের ফলের দিকে তাকিয়েছিল এবং প্রলুব্ধ হয়েছিল। তারা ঈশ্বরের মতো জ্ঞানী হতে চেয়েছিল, প্রলোভিত, এবং তারা বুঝতে পেরেছিল যে ঈশ্বর যা আদেশ করেছেন ঈশ্বরের আনুগত্য না করে তাদের আকাঙ্ক্ষার কল্পনাকৃত কাছে আত্মসমর্পণ করা তাদের পছন্দ স্পষ্টভাবে দেখায় যে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। শয়তান কি তাদের ভালো মন্দ জ্ঞানের গাছ খেতে বাধ্য করেছিল? না। ঈশ্বর কি ফলন নির্বাচন থেকে তাদের বাধা দিয়েছেন? না। ঈশ্বরের আনুগত্য করা বা অমান্য করা তাদের পছন্দ ছিল। কয়েক শতাব্দী পরে জেমস বলেছিলেন, কেউ যখন প্রলুব্ধ হয় তখন যেন না বলে আমি ঈশ্বরের দ্বারা প্রলুব্ধ, কারণ ঈশ্বর মন্দ দ্বারা প্রলুব্ধ হতে পারেন না এবং তিনি নিজে কাউকে প্রলুব্ধ করেন না, কিন্তু প্রত্যেকেই প্রলুব্ধ হয় যখন সে তার নিজের ইচ্ছার দ্বারা প্রলুব্ধ ও প্রলুব্ধ হয়। অতঃপর ইচ্ছা যখন গর্ভধারণ করে তখন তা পাপের জন্ম দেয় এবং পাপ যখন পরিপূর্ণ হয় তখন তা মৃত্যুকে জন্ম দেয়। জেমস ঠিক ছিল, তারা ঈশ্বরের মতো জ্ঞানী হওয়ার জন্য তাদের আকাঙ্ক্ষার কাছে আত্মসমর্পণ করেছিল। তারা ঈশ্বরের আদেশকে সম্মান না করে বিদ্রোহ করেছিল। তারা পাপ করেছে। এটি চিরন্তন সমস্ত প্রেমময় এবং করুণাময় ঈশ্বরের সাথে সেই নিখুঁত সম্পর্ককে ছিন্ন করেছিল। পরিণতি ছিল কঠোর কিন্তু ন্যায়সঙ্গত। তাদের অপরাধ বোধ ভারী ছিল এবং সেই সম্পর্কটিতে ফিরে আসার জন্য তারা কিছু করতে পারেনি। ঈশ্বর এমন কিছুর ইঙ্গিত দিয়েছেন যা তিনি ভবিষ্যতে ঘটতে চেয়েছিলেন, এমন কিছু যা মানুষকে সেই সম্পর্কের দিকে ফিরে যেতে দেবে। এবং আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশের বীজ মধ্যে শত্রুতা স্থাপন করব, এবং তার সে তোমার মাথা চূর্ণ করবে এবং তুমি তার গোড়ালিতে আঘাত করবে। পরে এই পাঠটি মানুষকে উদ্ধার করার জন্য ঈশ্বরের পরিকল্পনা পরীক্ষা করবে যাতে সেই আগের নিখুঁত সম্পর্কে ফিরে যেতে পারে। অধ্যায় 4। মানুষের পাপাচারে ঈশ্বর ক্রুদ্ধ হন। অ্যাডাম এবং ইভের অবাধ্য হওয়া বেছে নেওয়ার পর বহু বছর কেটে গেছে এবং ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক আরও খারাপ হয়েছে। আসলে এটি অসহনীয় হয়ে ওঠে। প্রভু দেখলেন যে পৃথিবীতে মানুষের দুষ্টতা বর ছিল এবং তার হৃদয়ে চিন্তার প্রতিটি কল্পনাই ক্রমাগত খারাপ ছিল, এবং প্রভু অনুশোচনা করেছিলেন যে তিনি পৃথিবীতে মানুষ তৈরি করেছিলেন এবং এটি তাকে তার হৃদয়ে দুঃখিত করেছিল। তাই প্রভু বলেছেন, আমি মাটির মুখ থেকে যাকে সৃষ্টি করেছি, মানুষ, জন্তু, লতানো প্রাণী এবং আকাশের পাখিদের আমি মুছে ফেলব, ধ্বংস করব, কারণ আমি তাদের তৈরি করেছি বলে আমি দুঃখিত। কিন্তু নূহ প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছিলেন। জেনেসিস 6:8 RSV এর জন্য মানবজাতির জন্য আশা ছিল। বিশ্বাসের দ্বারা নূহ ঈশ্বরের দ্বারা এখনও অদৃশ্য ঘটনাগুলির বিষয়ে সতর্ক করা হয়েছিল, সতর্ক হয়েছিলেন এবং তার পরিবারের বাঁচানোর জন্য একটি জাহাজ, নৌকা, জাহাজ তৈরি করেছিলেন। এর দ্বারা তিনি জগতের নিন্দা করেছিলেন এবং বিশ্বাসের দ্বারা যে ধার্মিকতা আসে তার উত্তরাধিকারী হয়েছিলেন। নূহ যা করতে চেয়েছিলেন তা ঈশ্বরের ইচ্ছা ছিল না, এমনকি তার চারপাশের সকলে দুষ্টভাবে জীবনযাপন করার সময়ও। আমি নিশ্চিত যে আপনি লক্ষ্য করেছেন যে ঈশ্বর বিদ্রোহী এবং দুষ্টদের শাস্তি দিয়েছেন, কিন্তু দয়া করেছেন এবং ধার্মিকদের রক্ষা করেছেন। এ পর্যন্ত আমরা দেখেছি যে ঈশ্বর মানুষের বীজের জন্য পরিকল্পনা করেছিলেন, কিছু সময়ে মহান প্রতারক, অভিযোগকারী শয়তান এর মাথা চূর্ণ করার জন্য। তিনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন, তবে একই সাথে অগত্যা নয় দুষ্টদের শাস্তি দেওয়ার এবং ধার্মিকদের প্রতি করুণা ও করুণা করা। অনুচ্ছেদ 5 সমস্ত জাতিকে আশীর্বাদ করার জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি। প্রায় 350 বছর পরে নূহ এবং বন্যা যা নূহ এবং তার পরিবার ব্যতীত সমস্ত জীবন্তকে ধ্বংস করেছিল, আব্রাহামের জন্ম হয়েছিল এবং 75 বছর পরে ঈশ্বর আব্রাহামকে ডাকেন। প্রভু আব্রাহামকে বললেন, তোমার দেশ, তোমার আত্মীয়স্বজন এবং তোমার পিতার বাড়ি ছেড়ে যাও, আমি তোমাকে যে দেশে দেখাব সেখানে যাও, আমি তোমাকে একটি মহান জাতি বানাব, আমি তোমাকে আশীর্বাদ করব, আমি তোমার নাম মহান করব এবং তুমি আশীর্বাদ হবে। যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করব এবং যে তোমাকে অভিশাপ দেবে আমি অভিশাপ দেব। তোমার মাধ্যমে পৃথিবীর প্রতিটি পরিবার ধন্য হবে। তাই আব্রাহাম চলে গেল যেমন প্রভু তাকে বলেছিলেন। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন এবং এটি তার কাছে ধার্মিকতা হিসাবে গণ্য হয়েছিল। যখন তিনি পৃথিবীর সমস্ত পরিবারকে উল্লেখ করেছিলেন, স্পষ্টতই তিনি কেবল ইসরায়েল জাতির কথা উল্লেখ করেননি, যা এখনও পৃথিবীর সমস্ত পরিবারকে বলা হয়েছে। শাস্ত্র পূর্বাভাস দিয়েছিল যে ঈশ্বর বিশ্বাসের দ্বারা ইহুদীদেরকে ন্যায়সঙ্গত করবেন এবং আব্রাহামের কাছে আগেই সুসমাচার ঘোষণা করেছিলেন, সমস্ত জাতি তোমার মাধ্যমে আশীর্বাদ পাবে। প্রতিশ্রুতিগুলি আব্রাহাম এবং তার বংশের কাছে বলা হয়েছিল শাস্ত্র এবং বীজকে বলে না, যার অর্থ অনেক লোককে, কিন্তু এবং তোমার বংশকে, যার অর্থ একজন ব্যক্তি, যিনি খ্রিস্ট। শত শত বছর পেরিয়ে গেছে এবং আব্রাহামের বংশধর আনুমানিক 2 মিলিয়নেরও বেশি পুরুষ মিশরে ক্রীতদাস ছিল। লেবির বংশের একজন লোক লেবির বংশের একজন মহিলাকেও তার স্ত্রী হিসাবে গ্রহণ করেছিল। যখন সে গর্ভবতী হল এবং একটি পুত্র হল, তখন সে কত সুন্দর সন্তান দেখে সে তাকে 3 মাস লুকিয়ে রাখল। তিফেরাউনের কন্যা স্নান করতে নীল নদী গিয়েছিলেন এবং তার পরিচারকরা নদীর তীরে হাঁটছিল। তিনি নলখাগড়ার মধ্যে ঝুড়িটি দেখে তার দাসীকে পাঠালেন, তিনি সেটি খুলে শিশুটিকে দেখতে পান। সে কাঁদছিল এবং সে তার জন্য দুঃখিত ছিল। এটি হিব্রু শিশুদের মধ্যে একটি, সে বলল। তারপর তার বোন ফেরাউনের মেয়েকে জিজ্ঞেস করল, আমি কি গিয়ে একজন হিব্রু মহিলাকে তোমার জন্য বাচ্চাকে দুধ খাওয়াতে দেব? হ্যাঁ যাও, সে উত্তর দিল। আর মেয়েটি গিয়ে বাচ্চার মাকে নিয়ে গেল। ফেরাউনের মেয়ে তাকে বলল, এই শিশুটিকে নিয়ে যাও এবং আমার জন্য তাকে দুধ খাওয়াও, আমি তোমাকে টাকা দেব। তাই মহিলাটি শিশুটিকে নিয়ে গিয়ে তাকে দুধ খাওয়ালেন। শিশুটি বড় হলে তিনি তাকে ফেরাউনের কন্যার কাছে নিয়ে গেলেন এবং সে তার পুত্র হল। তিনি তার নাম মুসা বলছে, আমি তাকে জল থেকে টেনে নিয়ে এসেছি। বিশ্বাসের দ্বারা মুসা, যখন তিনি বৃদ্ধ হয়েছিলেন, ফেরাউনের কন্যার পুত্র বলা হতে অস্বীকার করেছিলেন, পাপের ক্ষণস্থায়ী আনন্দ উপভোগ করার চেয়ে ঈশ্বরের লোকেদের সাথে দুঃখভোগ করা বেছে নিয়েছিলেন। কিন্তু মুসা ফেরাউনের মুখ থেকে পালিয়ে গিয়ে মিদিয়ান দেশে বাস করলেন এবং তিনি একটি কূপের ধারে বসলেন। মিশরীয় রয়্যালটির বিলাসিতা সম্পর্কে প্রশিক্ষিত মুসার বয়স ছিল 400 বছর যখন তিনি ফেরাউন এবং মিশর থেকে পালিয়ে যান। তার 120 বছরের জীবনের পরবর্তী 40 বছর তিনি ছিলেন একজন নিচু মেষপালক, একটি পেশা যা মিশরীয়দের দ্বারা তুচ্ছ কিন্তু ঈশ্বরের দ্বারা সম্মানিত। এখন মুসা তার শ্বশুর মিদিয়ানের পুরোহিত জিত্রোর পাল চড়ছিলেন। তিনি মরুভূমির পশ্চিম দিকে মেষপালকে নিয়ে গেলেন হোরেব, ঈশ্বরের পাহাড়। প্রভুর ফেরেশতা তাকে একটি ঝোপের মাছ থেকে জ্বলন্ত আগুনে দেখা দিয়েছিলেন। তিনি তাকিয়ে দেখলেন ঝোপটা আগুনে জ্বলছে, তবুও ঝোপটা পুড়ে গেল না। তাই মুসা বললেন, আমাকে এখন সরে যেতে হবে এবং এই বিস্ময়কর দৃশ্য দেখতে হবে, কেন ঝোপটি পুড়ে যায় না? মাবুদ যখন দেখলেন যে তিনি একপাশে তাকাতে চেয়েছেন, তখন ঈশ্বর ঝোপের মাঝখান থেকে তাকে ডেকে বললেন, মুসা, মুসা, ও বলল, এই তো আমি। তখন তিনি বললেন, এখানে কাছে এসো না, তোমার পায়ের স্যান্ডেল খুলে ফেলো, কারণ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা পবিত্র ভূমি। তিনি আরও বললেন, আমি তোমার পিতার ঈশ্বর, ইব্রাহিমের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং জাকবের ঈশ্বর, তখন মূসা তার মুখ লুকিয়ে রাখলেন, কারণ তিনি ঈশ্বরের দিকে তাকাতে ভয় পেয়েছিলেন। তখন সদাপ্রভু বললেন, আমি মিশরে আমার লোকদের দুঃখ কষ্ট দেখেছি এবং তাদের কর্মকর্তাদের জন্য তাদের কান্না শুনেছি, আমি তাদের কষ্ট জানি এবং আমি তাদের মিশরীয়দের হাত থেকে উদ্ধার করতে নেমে এসেছি। এসো, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাব যাতে তুমি আমার প্রজা ইসরায়েলের সন্তানদেরকে মিশর থেকে বের করে আনতে পার। ফেরাউন যখন লোকদের যেতে দিয়েছিল, তখন ঈশ্বর তাদের পলিষ্টীয় দেশের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যাননি, যদিও তা ছোট ছিল। কারণ ঈশ্বর বলেছেন, যদি তারা যুদ্ধের মুখোমুখি হয়, তারা তাদের মন পরিবর্তন করে মিশরে ফিরে যেতে পারে। তাই ঈশ্বর চারপাশের লোকদের মরুভূমির রাস্তা দিয়ে লোহিত সাগরের দিকে নিয়ে গেলেন, কিন্তু ফেরাউন ইসরায়েলীয়দের ক্রীতদাস হিসাবে রাখার ইচ্ছা পোষণ করে, তার মন পরিবর্তন করে এবং তার শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছনে তাড়া করে। মূসা লোকদের উত্তর দিলেন, ভয় পেও না, দৃঢ়ভাবে দাঁড়াও এবং প্রভু আজ তোমাকে যে মুক্তি দেবেন তা তুমি দেখতে পাবে। আজকে যে মিশরীয়রা দেখছেন তা আর কখনও দেখতে পাবেন না। প্রভু তোমার জন্য যুদ্ধ করবেন, তোমাকে শুধু স্থির থাকতে হবে। কিন্তু সদাপ্রভু বললেন, মিশরীয়রা জানবে যে আমি প্রভু যখন আমি ফরৌন তার রথ ও অশ্বারোহীদের দ্বারা গৌরব অর্জন করব। জল আবার প্রবাহিত হয়ে রথ ও ঘোড়সওয়ারকে ঢেকে ফেলল ফেরাউনের সমস্ত সৈন্যদল যারা ইসরায়েলীয়দের সমুদ্রে অনুসরণ করেছিল, তাদের একজনও বাঁচেনি। ঈশ্বর আব্রাহাম, আইজ্যাক এবং জ্যাকবকে যে দেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার দিকে তারা তাদের যাত্রা অব্যাহত রেখে তারা সিনাই পর্বতে এল। যখন তারা মিশর ত্যাগ করেছিল, তখন তারা মিশরীয় আইন ও নেতৃত্বের অধীনে বসবাসকারী ক্রীতদাস ছিল, কিন্তু তাদের এখন একটি জাতি হতে হবে। এখানে মূসার মাধ্যমে ঈশ্বর তাদের অনেক আদেশ দিয়েছেন, যেগুলিকে সাধারণত দশটি আদেশ বলা হয়, নিয়মাবলী এবং নিয়মকানুনগুলি তাদের শাসন করার জন্য, যেমন তারা অন্যান্য জাতির মধ্যে স্থান করে নিয়েছে। এই আইনগুলো পাপের বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছে। এইভাবে আইন ছিল আমাদের গৃহশিক্ষক, তত্ত্বাবধায়ক বা অভিভাবক আমাদের খ্রিস্টের কাছে নিয়ে আসার জন্য, যাতে আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক হতে পারি। এই আইনদাতা মোশি, আব্রাহিমের বংশ, সেই ব্যক্তি যিনি পৃথিবীর সমস্ত পরিবারকে আশীর্বাদ করবেন। না, মূসা মোশি ছিলেন না। অধ্যায় ৬, আইন এবং চুক্তি। মূসা আব্রাহামের কাছে প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ না করেই মারা যান, কারণ তিনি পানির জন্য পাথরে আঘাত করার সময় ঈশ্বর যা করেছিলেন তার জন্য তিনি নিজের উপর কৃতিত্ব নিয়েছিলেন। মোশির মাধ্যমে ঈশ্বর সমস্ত জাতিকে আশীর্বাদ করেননি, শুধুমাত্র ইসরায়েল জাতিকে। যিহোশু তাদের জন্য ঈশ্বরের নেতা হয়েছিলেন। প্রতিশ্রুতিপুত্র ইসহাক থেকে ইব্রাহিমের বংশধর বনি ইসরায়েলের পরীক্ষা ও ক্লেশ সম্পর্কে সবাই পড়তে পারেন। ঈশ্বরের প্রতি বিশ্বস্ত জীবনযাপন করার জন্য এটি তাদের জন্য একটি অবিরাম যুদ্ধ ছিল। তারা ক্রমাগত তাদের আকাঙ্ক্ষাকে তাদের বিপথে নিয়ে যেতে দেয়। কিন্তু ঈশ্বর সবসময় তাদের স্বাগত জানিয়েছিলেন, যখন তারা তাদের দুষ্টতা সম্পর্কে সচেতন হয়েছিল, অনুতপ্ত হয়েছিল এবং তার আদেশ পালনে ফিরে গিয়েছিল। মূসার মাধ্যমে ঈশ্বর প্রদত্ত আইন কোনো ক্ষমা প্রদান করেনি, এটি কেবল একজন মুক্তিদাতাকে নির্দেশ করে, মসীহ, গ্রীক ক্রিস্টোস, যিনি আসবেন তিনি মানুষকে তার পাপ থেকে রক্ষা করবেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আত্মীয়দের মধ্য থেকে তোমাদের জন্য আমার মতো একজন ভাববাদী সৃষ্টি করবেন। আপনাকে অবশ্যই তার কথা শুনতে হবে। আমি তাদের আত্মীয়দের মধ্য থেকে তোমার মতো একজন নবীকে উত্থাপন করব এবং আমি আমার কথা তার মুখে রাখব, যাতে আমি তাদের যা আদেশ দিয়েছি সে সবই তিনি ব্যাখ্যা করতে পারেন। কিন্তু নবী আমার নামে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি কেউ না শোনে, আমি তাকে জবাবদিহি করব। আপনি কি ইসরায়েলের সন্তানদের মতো প্রতিনিয়ত প্রলোভনের সাথে বোমাবর্ষণ করছেন? কখনও কখনও ফলপ্রসূ এবং ক্ষমার প্রয়োজন। অধ্যায় ৭, একটি নতুন চুক্তি। দেখ, সেই দিন আসছে, সদাপ্রভু বলছেন, যখন আমি ইসরায়েল কুল ও যিহুদাকুলের সঙ্গে একটি নতুন চুক্তি করব, সেদিন আমি তাদের পিতৃপুরুষদের সঙ্গে যে চুক্তি করেছিলাম সেই অনুসারে নয়, যে আমি তাদের মিশর দেশ থেকে বের করে আনতে তাদের হাত ধরেছিলাম। আপনি ঈশ্বরের কাছে এসেছেন, সকল মানুষের বিচারক, নিখুঁত করা ধার্মিক মানুষের আত্মার কাছে, একটি নতুন চুক্তির মধ্যস্থতাকারী যিশুর কাছে। তাই তিনি খ্রিস্ট একটি নতুন চুক্তির মধ্যস্থতাকারী, যাতে যারা ডাকা হয় তারা প্রতিশ্রুত অনন্ত উত্তরাধিকার পেতে পারে। অনন্ত জীবনের এই প্রতিশ্রুতি পাওয়ার জন্য একজনকে কিভাবে বলা হয় এবং কি করতে হবে? এটা অসম্ভব যে সাদ ও ছাগলের রক্ত পাপ দূর করে। ফলশ্রুতিতে খ্রিস্ট যখন জগতে এসেছিলেন তিনি বলেছিলেন, যজ্ঞ ও নৈবেদ্য তুমি চাওনি, কিন্তু তুমি আমার জন্য একটি দেহ প্রস্তুত করেছ, হোমবলি ও পাপস্বর্গে তুমি আনন্দ করনি। তখন আমি বললাম, দেখুন, আমি তোমার ইচ্ছা পালন করতে এসেছি, হে ঈশ্বর, যেমন বইয়ের রোলে আমার বিষয়ে লেখা আছে। যখন তিনি উপরে বলেছিলেন, তুমি বলি নৈবেদ্য হোমবলি এবং পাপোৎসর্গের আকাঙ্ক্ষাও করনি বা খুশিও নও, এগুলি আইন অনুসারে দেওয়া হয়, তখন তিনি যোগ করলেন, দেখুন, আমি আপনার ইচ্ছা পালন করতে এসেছি। দ্বিতীয়টি প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রথমটিকে বাতিল করেন, এবং এর দ্বারাই আমরা যীশুখ্রিস্টের দেহকে একবারের জন্য নিবেদনের মাধ্যমে পবিত্র, পবিত্র করা, ন্যায় হয়েছি। এই পরিত্রাণের বিষয়ে ভাববাদীরা, যারা আপনার কাছে যে অনুগ্রহের কথা বলেছিলেন, তারা গভীরভাবে এবং সর্বাধিক যত্ন সহকারে অনুসন্ধান করেছিলেন। খ্রিস্টের আত্মা তাদের মধ্যে যে সময় ও পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছিলেন তা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন যখন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, খ্রিস্টের যন্ত্রণা এবং যে মহিমা অনুসরণ করবে। স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মার দ্বারা যারা আপনার কাছে সুষমাচার প্রচার করেছে, তাদের দ্বারা তারা যে বিষয়গুলি এখন বলেছে সেগুলি সম্পর্কে যখন তারা কথা বলেছিল, তখন তাদের কাছে এটি প্রকাশিত হয়েছিল যে তারা নিজেরা নয় বরং আপনার সেবা করছে, এমনকি ফেরেশতারাও এই বিষয়গুলো দেখতে চায়। আপনি দেখুন, ঠিক সঠিক সময়ে, যখন আমরা এখনও শক্তিহীন ছিলাম, খ্রিস্ট অধার্মিকদের জন্য মারা গিয়েছিলেন। একজন ধার্মিক মানুষের জন্য খুব কমই কেউ মারা যাবে, যদিও একজন ভালো মানুষের জন্য কেউ মারা যাওয়ার সাহস করতে পারে। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের ভালোবাসা এইভাবে দেখান, আমরা যখন পাপী ছিলাম, খ্রিস্ট আমাদের জন্য মারা গিয়েছিলেন। আর তিনি রুটি নিলেন, ধন্যবাদ দিলেন এবং ভেঙে বললেন, এটা আমার দেহ তোমাদের জন্য দেওয়া হয়েছে, আমার স্মরণে এটা করো। একইভাবে নৈশভোজের পরে তিনি পানপাত্রটি নিয়ে বললেন, এই পানপাত্র আমার রক্তে নতুন চুক্তি, যা তোমাদের জন্য ঢেলে দেওয়া হয়েছে। অতএব খ্রিস্টের রক্ত ঢেলে দেওয়া, ক্রুশবিদ্ধ হয়ে প্রায়শ্চিত্তের বলি হিসাবে তার জীবন ও দেহদান, এবং কবর থেকে তার পুনরুত্থান নতুন চুক্তি প্রতিষ্ঠা করেছে। মোশের মাধ্যমে ঈশ্বরের দেওয়া চুক্তির ষাঁড় ও ছাগলের রক্তের পাপোৎসর্গ যা করতে পারেনি, তা দেবতার এই রক্ত বলি, পাপোৎসর্গ, অবতার ঈশ্বরের। খ্রিস্ট মৃত থাকেননি যে তার শারীরিক দেহ ক্ষয় দেখতে পাননি এবং ধুলায় ফিরে যান। গীতসংহিতা 1:6-10, যেহেতু ঈশ্বর তাকে কবর থেকে পুনরুত্থিত করেছেন, যার ফলে শয়তানের একমাত্র দখল মানুষের উপর ছিল, তাই খ্রিস্ট, আদমের বংশ, শয়তানের মাথা চূর্ণ করে দিয়েছিলেন যখন তাকে পুনরুত্থিত করা হয়েছিল, পুনরুত্থিত হয়েছিল, যার ফলে মৃত্যুর উপর বিজয় হয়েছিল। এবং আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশের বীজ মধ্যে শত্রুতা স্থাপন করব, এবং তার, সে তোমার মাথা চূর্ণ করবে এবং তুমি তার গোড়ালিতে আঘাত করবে। খ্রিস্টের প্রায়শ্চিত্ত ত্যাগ কি সকলের জন্য ক্ষমা প্রদান করে, বা শুধুমাত্র যারা তাকে এবং তার পরিত্রাণের বিনামূল্যে উপহার গ্রহণ করতে বেছে নেয়? ঈশ্বর আব্রাহাম, আইজ্যাক এবং জ্যাকবুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বংশধরদের দুধ এবং মধু প্রবাহিত একটি দেশ দেওয়া হবে, একটি পার্থিব প্রতিশ্রুত দেশ। এই প্রতিশ্রুতি তাদের মিশরীয় দাসত্বকে পিছনে ফেলে এবং ভেড়ার রক্ত এবং ষাঁড় ও ছাগলের বলি দিয়ে মসির মাধ্যমে ঈশ্বরের চুক্তিকে গ্রহণ করার পরে পূর্ণ হয়েছিল। যাই হোক, শুধুমাত্র যারা আনুগত্যের মাধ্যমে ঈশ্বরের উপর আস্থা রেখেছিল এবং বিশ্বস্ত ছিল তাদেরই তাদের প্রতিশ্রুত দেশে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। শত শত বছর ধরে তারা ঈশ্বরের আদেশ পালন করে বিশ্বস্ত থাকাকালীন মহান উচ্চতায় পৌঁছেছিল, এবং যখন তারা তাদের চারপাশের বিশ্বের পথ অনুসরণ করে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন তারা গভীর গভীরতায় ডুবে গিয়েছিল। যাই হোক, যখন তারা তাদের পাপ স্বীকার করেছিল, তাদের দুষ্টতার জন্য অনুতপ্ত হয়েছিল এবং ঈশ্বরের করুণা ও ক্ষমা চেয়েছিল, তখন ঈশ্বর তাদের ফিরিয়ে আনতে সর্বদা বিশ্বস্ত ছিলেন। আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি যে তার বংশ মরিজমের মাধ্যমে পবিত্র আত্মার দ্বারা যিশুর জন্মের সাথে আগত সমস্ত জাতিকে আশীর্বাদ করবে, সমস্ত ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা, তার জীবন, অলৌকিক ঘটনা এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্য এবং কিছু ধর্মনিরপেক্ষ অখ্রিস্টান বা রোমান সাক্ষীরা ঈশ্বরের পুত্র এবং মানবপুত্র হওয়ার দাবি সম্পর্কে কোনো সন্দেহ রাখে না। যেহেতু আইন পুরাতন চুক্তিতে এই বাস্তবতার প্রকৃত রূপের পরিবর্তে আসন্ন ভালো জিনিসগুলির একটি ছায়া আছে, তাই প্রতি বছর ক্রমাগত দেওয়া সেই একই বলিদানের দ্বারা যারা কাছে আসে তাদের নিখুঁত করতে পারে না। অন্যথায় তারা কি নিবেদন করা বন্ধ করে দিত না, যেহেতু উপাসক একবার শুদ্ধ হয়ে গেলে তাদের আর পাপের চেতনা থাকবে না? কিন্তু এই বলিদানে প্রতি বছরই পাপের স্মারক থাকে, কারণ ষাঁড় ও ছাগলের রক্ত পাপ দূর করা অসম্ভব। অতএব খ্রিস্ট যখন জগতে এসেছিলেন, তিনি বলেছিলেন, যজ্ঞ ও নৈবেদ্য আপনি চাননি, কিন্তু আপনি আমার জন্য একটি দেহ প্রস্তুত করেছেন, পুরানো উৎসর্গ ও পাপুস্বর্গে তুমি আনন্দ পাওনি। তখন আমি বললাম, দেখুন, আমি তোমার ইচ্ছা পালন করতে এসেছি, হে ঈশ্বর, বইয়ের পুস্তকে আমার বিষয়ে যেমন লেখা আছে। যখন তিনি উপরে বলেছিলেন, আপনি বলি, নৈবেদ্য, হোমবলি এবং পাপ উৎসর্গের ইচ্ছা করেননি বা আনন্দ পাননি, এগুলি আইন অনুসারে দেওয়া হয়, তখন তিনি যোগ করেছিলেন, দেখুন, আমি আপনার ইচ্ছা পালন করতে এসেছি। দ্বিতীয়টিকে প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রথমটিকে বাতিল করেন। আর সেই ইচ্ছার দ্বারাই আমরা যীশুখ্রিস্টের দেহকে একবার এবং সর্বদা নিবেদনের মাধ্যমে পবিত্র হয়েছি। এবং প্রত্যেক পুরোহিত প্রতিদিন তার সেবায় দাঁড়ায়, বারবার একই বলি উৎসর্গ করে, যা কখনো পাপ দূর করতে পারে না। কিন্তু যখন খ্রিস্ট সর্বকালের জন্য পাপের জন্য একক বলিদান দিয়েছিলেন, তখন তিনি ঈশ্বরের ডান দিকে বসেছিলেন, সেই সময় থেকে অপেক্ষা করেছিলেন যতক্ষণ না তার শত্রুরা তার পায়ের পাদদেশে পরিণত হয়। কেননা একক নৈবেদ্য দ্বারা যারা পবিত্রীকৃত হচ্ছেন তাদের তিনি সর্বকালের জন্য নিখুঁত করেছেন, এবং পবিত্র আত্মাও আমাদের সাক্ষ্য দিচ্ছেন, কারণ এই কথা বলার পর, এই সেই চুক্তি যা আমি সেই দিনগুলির পরে তাদের সাথে করব, প্রভু ঘোষণা করেন, আমি আমার আইনগুলি তাদের হৃদয়ে স্থাপন করব এবং তাদের মনের উপর লিখব। তারপর তিনি যোগ করেন, আমি আর তাদের পাপ এবং তাদের অবাধ্যতা তাদের বিরুদ্ধে ধরে রাখব না। যখন পাপ ক্ষমা করা হয়, তখন আর পাপের জন্য বলিদানের প্রয়োজন নেই। ভাই ও বোনেরা, যিশুর রক্তের কারণে আমরা এখন আত্মবিশ্বাসের সাথে পবিত্র স্থানে যেতে পারি। নতুন চুক্তি এসেছিল নাজারেথের যিশুর রক্তের বলিদানের সাথে। পাপের দাগ বা দাগ ছাড়াই একজন মানুষ, ঈশ্বরের মেষশাবক যিনি বিশ্বের পাপ দূর করেন। খ্রিস্টানরা খ্রিস্টের প্রায়শ্চিত্য ত্যাগের কথা মনে রাখে যদি সাধারণত লর্ডস সাপার হিসাবে উল্লেখ করা হয়। অধ্যায় ৮, পরিত্রাণের বিনামূল্যে উপহার। আদম এবং হাওয়ার সৃষ্টিতে যেমন দেখানো হয়েছে, মানুষকে বেছে নেওয়ার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। এটাও ইসরায়েলের সন্তানদের দ্বারা বহন করা হয়েছে, যাদের ঈশ্বর খ্রিস্টকে পৃথিবীতে আনার জন্য বেছে নিয়েছিলেন। তারা ক্রমাগত নিজেকে সন্তুষ্ট করার জন্য বেছে নিয়েছিলেন, এইভাবে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং তারপরে পরিণতি ভোগ করেন। পল আমাদের বলেছেন, কারণ পাপের মজুরি হল মৃত্যু, কিন্তু ঈশ্বরের দান হল আমাদের প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবন। আদম এবং ইভ কঠিনভাবে এই পাঠ শিখেছিলেন। যারা যীশুর নতুন চুক্তির অংশ হতে বেছে নেয়, যারা খ্রিস্টে রয়েছে, তারা পরিত্রাণ, খ্রিস্টের শুদ্ধ রক্তের দ্বারা পাপের ক্ষমা এবং আধ্যাত্মিক প্রতিশ্রুত দেশে অনন্ত জীবন পায়। আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। প্রকৃতপক্ষে আমরা কেবলমাত্র যীশু নামের একজনের শক্তি দ্বারা পরিত্রাণ পেতে পারি, অন্য কোনো ব্যক্তির দ্বারা নয়। কারণ আমি সুসমাচারের জন্য লজ্জিত নই, কারণ এটা ঈশ্বরের শক্তি, যার জন্য বিশ্বাস আছে, প্রথমে ইহুদিদের জন্য এবং গ্রীকের কাছেও পরিত্রাণের জন্য, কারণ এতে ঈশ্বরের ধার্মিকতা প্রকাশ পায়। তাই আমরা সবাই পাপ করেছি, খ্রিস্ট আমাদের পাপ উৎসর্গ। গসপেল, পুনরুত্থিত খ্রিস্ট, পরিত্রাণের শক্তি, পাপের ক্ষমা। তাহলে কি এই খ্রিস্ট নাসরতের যিশু? শুরুতে শব্দ ছিল, এবং শব্দ ঈশ্বরের সঙ্গে ছিল, এবং শব্দ ঈশ্বর ছিল। তিনি জগতে ছিলেন, এবং জগৎ তার দ্বারা সৃষ্ট হয়েছিল, এবং জগতও তাকে চিনল না। শব্দটি মানুষ হয়ে আমাদের মধ্যে বাস করে। আমরা তার মহিমা দেখেছি। এটা ছিল সেই গৌরব যা পিতা তার একমাত্র পুত্রের সাথে ভাগ করে নেন, দয়াপূর্ণ এক মহিমা এবং সত্য। যদিও তিনি ঈশ্বরের রূপে ছিলেন এবং ঈশ্বরের সমকক্ষ ছিলেন, তবুও তিনি এই সমতার সুযোগ নেননি। পরিবর্তে তিনি একজন ভৃত্যের রূপ ধারণ করে, অন্য মানুষের মতো হয়ে মানবিক রূপ ধারণ করে নিজেকে শূন্য করেছিলেন। মৃত্যু পর্যন্ত, ক্রুশে মৃত্যু পর্যন্ত বাধ্য হয়ে তিনি নিজেকে নত করেছিলেন। পরের দিন যোহন যীশুকে তার দিকে আসতে দেখে বললেন, দেখুন, ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপ নিয়ে যান। ইনিই তিনি যার বিষয়ে আমি বলেছিলাম, আমার পরে একজন মানুষ আসছেন যাকে আমার আগে পছন্দ করা হয়েছে, কারণ তিনি আমার আগে ছিলেন। যখন তিনি বাপ্তিস্ম নিলেন, তখন যীশু জল থেকে উঠে এলেন, এবং দেখ, স্বর্গ তার জন্য খোলা ছিল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে ঘুঘুর মতো নেমে এসে তার উপরে নামতে দেখেছি। যখন যীশু সিজারিয়া ফিলিপি অঞ্চলে এসেছিলেন, তখন তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, মানুষের পুত্র কে বলে? তারা উত্তর দিল, কেউ কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলছেন ইলিয়াস, আবার কেউ কেউ জিরমিয় বা ভাববাদীদের একজন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বল আমি কে? শিমন পিতর উত্তর দিলেন, তুমি মসিহ, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তর দিলেন, সিমন, ইউনার পুত্র, তুমি ধন্য। কোনো মানুষই তোমাকে এটা প্রকাশ করেনি, কিন্তু আমার স্বর্গের পিতা তোমাকে এটা প্রকাশ করেছেন। জন্যখানে একজন ঈশ্বর এবং ঈশ্বর এবং মানুষের মধ্যে একজন মধ্যস্থতাকারী, দ মানুষ খ্রিস্ট যীশু, যিনি নিজেকে সকলের জন্য মুক্তির মূল্য দিয়েছেন। কারণ ভগবানের সমস্ত পূর্ণতা দৈহিকভাবে তার মধ্যেই বাস করে। কেন মানুষের একজন মধ্যস্থতাকারী প্রয়োজন? তোমার অন্যায় তোমাকে তোমার ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছে, আর তোমার পাপ লুকিয়ে আছে তার তোমার মুখ থেকে, যাতে সে শুনতে না পায়। আমি এটিকে মানবিক পদে রেখেছি কারণ আপনি আপনার স্বাভাবিক স্বভাবে দুর্বল। ঠিক যেমন আপনি আপনার শরীরের অঙ্গগুলিকে দাসত্বে অশুচিতা এবং ক্রমাগত ক্রমবর্ধমান দুষ্টতার জন্য উৎসর্গ করেছিলেন, বা পাপের মজুরি হল মৃত্যু, কিন্তু ঈশ্বরের দান হল আমাদের প্রভু খ্রিস্ট যীশুতে অনন্ত জীবন। সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে, এবং খ্রিস্ট যীশুর দ্বারা আশা মুক্তির মাধ্যমে তার অনুগ্রহে নির্দ্বিধায় ন্যায়সঙ্গত হয়েছেন। ঈশ্বর তাকে তার রক্তে বিশ্বাসের মাধ্যমে প্রায়শ্চিত্তের বলি হিসেবে পেশ করেন। তুমি কি জানো না যে অধার্মিকরা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না? কারো দ্বারা প্রতারিত হইও না। না ব্যভিচারী, না মূর্তিপূজক, না ব্যভিচারী, না সমকামী, না সরমাইত, যৌন বিকৃত, না চোর, না লোভী, লোভী, ন্যাগ, না মাতাল, না নিন্দাকারী, না চাঁদাবাজ এবং প্রতারকরা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে। আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের কাছে এটা লিখছি যাতে তোমরা পাপ না করো। কিন্তু যদি কেউ পাপ করে, তবে আমাদের কাছে একজন আছেন যিনি আমাদের প্রতিরক্ষায় পিতার সাথে কথা বলেন, যীশু খ্রিস্ট, ধার্মিক তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্তকারী বলি। খ্রিস্টের সুসমাচার, কারণ যারা বিশ্বাস করে তাদের জন্যই ঈশ্বরের মুক্তির শক্তি, প্রথমে ইহুদিদের জন্য এবং গ্রীকের জন্য। কারণ একজন ঈশ্বর আছেন এবং ঈশ্বর ও মানুষের মধ্যে একজন মধ্যস্থতাকারী, সেই ব্যক্তি খ্রিস্ট যীশু, যিনি নিজেকে সকলের মুক্তির মূল্য হিসেবে দিয়েছেন। খ্রিস্টের গসপেল কি? শুরুতে শব্দ ছিল, এবং শব্দ ঈশ্বরের সঙ্গে ছিল, এবং শব্দ ঈশ্বর ছিল। তোমাদের সকলের কাছে এবং সমস্ত ইসরায়েলের লোকদের জানা হোক, নাসরতের যীশু খ্রিস্টের নামে, যাকে আপনি ক্রুশে বিদ্ধ করেছেন, যাকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তার দ্বারা এই লোকটি এখানে আপনার সামনে দাঁড়িয়ে আছে। এই সেই পাথর যা তোমরা নির্মাতারা প্রত্যাখ্যান করেছিল, যা প্রধান ভিত্তিপ্রস্তর হয়ে উঠেছে, বা অন্য কোনে মুখ্য নেই, এটি হলেন খ্রিস্টরা, কারণ স্বর্গের নিচে মানুষের মধ্যে অন্য কোনো নাম দেওয়া হয়নি যার দ্বারা আমাদের পরিত্রাণ পেতে হবে। তার মধ্যে আমরা তার রক্তের মাধ্যমে মুক্তি পেয়েছি, পাপের ক্ষমা, তার অনুগ্রহের সম্পদ অনুসারে। সবাই খ্রিস্ট যীশুর দ্বারা আশা মুক্তির মাধ্যমে তার অনুগ্রহে নির্দ্বিধায় ন্যায়সঙ্গত হয়েছেন। ঈশ্বর তাকে তার রক্তে বিশ্বাসের মাধ্যমে প্রায়শ্চিত্তের বলি হিসেবে পেশ করেন। এছাড়াও ভাইয়েরা, আমি তোমাদের কাছে সেই সুসমাচার ঘোষণা করছি যা আমি তোমাদের কাছে প্রচার করেছি, যেটি তোমরা গ্রহণও করেছ এবং যার দ্বারা তোমরা দণ্ডায়মান হয়েছ, যার দ্বারা তোমরা পরিত্রাণ পাও। যদি আমি তোমাদের কাছে যে বাক্যটি প্রচার করেছি তা যদি তোমরা দৃঢ়ভাবে ধরে থাকো, যদি না তোমরা বিশ্বাস না করো, বৃথা, কারণ আমিও যা পেয়েছি তা সবার আগে আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন এবং তাকে কবর দেওয়া হয়েছিল, এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হয়েছেন। অতএব যদি কেউ খ্রিস্টে থাকে, তবে সে একটি নতুন সৃষ্টি, পুরাতন চলে গেছে, নতুন এসেছে। এই সবই ঈশ্বরের কাছ থেকে, যিনি খ্রিস্টের মাধ্যমে আমাদের নিজের সাথে পুনর্মিলন করেছেন এবং আমাদের পুনর্মিলনের মন্ত্রিত্ব দিয়েছেন। ঈশ্বর খ্রিস্টে নিজের সাথে বিশ্বকে পুনর্মিলন করছেন, তাদের বিরুদ্ধে মানুষের পাপ গণনা করছেন না, এবং তিনি আমাদের কাছে সমঝোতার বার্তা দিয়েছেন। কিভাবে একজন ঈশ্বরের সঙ্গে একটি সম্পর্কে ফিরে পুনর্মিলন করা হয়? পিতার যীশুকে বললেন, তিনি যখন কথা বলছিলেন তখন একটি উজ্জ্বল মেঘ তাদের ঢেকে ফেলল, এবং মেঘ থেকে একটি কণ্ঠস্বর বলল, ইনি আমার পুত্র, যাকে আমি ভালোবাসি, তার সাথে আমি সন্তুষ্ট, তাকে শুনতে। তাহলে যাকে তারা বিশ্বাস করেনি তাকে ডাকবে কিভাবে? আর যার সম্বন্ধে তারা শোনেনি তাকে কিভাবে বিশ্বাস করবে? অতএব ফিলিপ তার কাছে দৌড়ে গেলেন এবং তাকে ভাববাদী ইশাইয়া পড়তে শুনলেন এবং বললেন, আপনি যা পড়ছেন তা কি বুঝতে পারছেন? এবং তিনি বললেন, কেউ আমাকে গাইড না করলে আমি কিভাবে পারি? এবং তিনি ফিলিপকে উঠে এসে তার সাথে বসতে বললেন। বিশ্বাস ছাড়া, কর্মে বিশ্বাস, এটা খুশি করা অসম্ভব তাকে, কারণ যে ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন, এবং ইয়ারা অধ্যবসায়ের সাথে তাকে অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দাতা। তুমি তোমার পাপে মরবে, কারণ যদি তুমি বিশ্বাস না করো যে আমিই তিনি, তুমি তোমার পাপে মরবে। কিন্তু আপনি যদি ঈশ্বরের দিকে ফিরে না যান এবং আপনার চিন্তাভাবনা এবং কাজ করার পদ্ধতি পরিবর্তন না করেন, অনুতপ্ত হন, তবে আপনিও সকলেই মারা যাবেন। যে ১৮ জন লোক মারা গিয়েছিল যখন সিলোমের টাওয়ার তাদের উপর পড়েছিল, তাদের কি হবে? আপনি কি মনে করেন যে তারা জেরুজালেমে বসবাসকারী অন্যান্য লোকদের চেয়ে বেশি পাপী ছিল? না, আমি গ্যারান্টি দিতে পারি যে তারা ছিল না। কিন্তু আপনি যদি ঈশ্বরের দিকে ফিরে না যান এবং আপনার চিন্তাভাবনা ও আচরণ পরিবর্তন না করেন, তবে আপনিও সকলেই মারা যাবেন। শব্দটি আপনার কাছে, আপনার মুখে এবং আপনার হৃদয়ে, অর্থাৎ বিশ্বাসের বাণী যা আমরা প্রচার করি, আপনি যদি আপনার মুখে প্রভু যীশুকে স্বীকার করেন এবং আপনার হৃদয়ে বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তবে আপনি রক্ষা পাবেন। কারণ হৃদয় দিয়ে একজন ধার্মিকতার প্রতি বিশ্বাস করে যখন সে আনুগত্যের মাধ্যমে ঈশ্বরের উপর ভরসা করে এবং মুখে স্বীকার করা হয় পরিত্রাণের জন্য। এমনকি যখন আমরা পাপে মৃত ছিলাম, খ্রিস্টের সাথে আমাদের পুনরুজ্জীবিত করেছেন, অনুগ্রহে তোমরা উদ্ধার পেয়েছ। আপনি কি জানেন না যে আমরা যারা খ্রিস্ট যীশুতে বাপ্তিস্ম নিয়েছিলাম, তারা সবাই তার মৃত্যুতে বাপ্তিস্ম নিয়েছিলাম? যখন আমরা তার মৃত্যুতে বাপ্তিস্ম নিয়েছিলাম, তখন আমাদের তার সাথে সমাধিতে রাখা হয়েছিল, আমরা পাপের জন্য মারা গিয়েছিলাম এবং কবর দিয়েছিলাম, নিমজ্জিত হয়েছিলাম। যেহেতু খ্রিস্টকে পিতার মহিমান্বিত শক্তি দ্বারা মৃত্যু থেকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনা হয়েছিল, তাই আমাদেরও একটি নতুন ধরনের জীবন যাপন করা উচিত। আমরা যদি তার মতো মৃত্যুতে তার সাথে একতাবদ্ধ হয়ে থাকি, তবে অবশ্যই আমরা তার সাথে একতাবদ্ধ হব যখন আমরা তার মতো করে জীবিত হয়ে ফিরে আসব। আমরা জানি যে আমরা যাকে করতাম তাকে আমাদের দেহের পাপ শেষ করার জন্য তার সাথে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এই কারণে আমরা আর পাপের দাস নই। যে ব্যক্তি মারা গেছে সে পাপ থেকে মুক্তি পেয়েছে। খ্রিস্টে নতুন ধরনের জীবনযাপন করা। ম্যাথিউ অধ্যায় ৫:৭ এ লিপিবদ্ধ খ্রিস্টের নিম্নলিখিত শিক্ষাগুলি খ্রিস্টে বসবাস সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। লিপিবদ্ধ সমস্ত কিছু তালিকাভুক্ত করার কোনো চেষ্টা করা হয়নি। ঐতিহ্য এবং নতুন চুক্তির মধ্যে বৈসাদৃশ্য। ঐতিহ্য নতুন চুক্তির তুলনায় মানুষের সামনে আপনার ধার্মিকতা প্রদর্শন করুন, আপনার হৃদয়ে ঈশ্বরের উপাসনা করুন। ঐতিহ্য নতুন চুক্তির তুলনায় দেওয়ার প্রতি মনোযোগ দাও, গোপনে দাও, ঈশ্বরকে সম্মান করে। ঐতিহ্য নতুন চুক্তির তুলনায় অন্যদের প্রভাবিত করার জন্য প্রার্থনা করুন, প্রার্থনা ঈশ্বরের কাছে হতে হবে। ঐতিহ্য নতুন চুক্তির তুলনায় আপনার ধার্মিকতার দিকে মনোযোগ দিন, ঈশ্বর পবিত্র, মানুষ নয়। পুরাতন এবং নতুন চুক্তির মধ্যে বৈপরীত্য। পুরাতন চুক্তি নতুন চুক্তির তুলনায় খুন করবেন না। পুরানো চুক্তি দিন বা দশমাংশ নতুন চুক্তির তুলনায় দেওয়ার আগে ভাইদের সাথে মতবিরোধ মিটমাট করুন। পুরাতন চুক্তি নতুন চুক্তির তুলনায় ব্যভিচার করবেন না, যৌন আনন্দের আকাঙ্ক্ষার সাথে কাউকে দেখবেন না। পুরাতন চুক্তি এমনকি অপরাধীর সাথেও পান, নতুন চুক্তির তুলনায় ঈশ্বরকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দিন। পুরাতন চুক্তি নতুন চুক্তির তুলনায় আপনার শত্রুকে ঘৃণা করুন, এমনকি আপনার শত্রুদের জন্য ভালো করুন। নতুন চুক্তি আধ্যাত্মিক জীবন নিয়ে গঠিত। আপনার ঈশ্বরের প্রয়োজন জানি, একটি মৃদু আত্মা বজায় রাখুন, ন্যায়বিচার বজায় রাখার চেষ্টা করুন, করুণা দেখান, চিন্তা শুদ্ধ রাখুন, শান্তি প্রচার করুন, সঠিক কাজ করার জন্য নিপীড়ন গ্রহণ করুন। ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে সুস্পষ্ট হতে দিন। অন্যদেরকে ঈশ্বরের সমস্ত শিক্ষা পালন করতে শেখান। ঈশ্বরের শব্দ হিসাবে ঐতিহ্য শিক্ষা থেকে বিরত থাকুন, সতর্কতা অবলম্বন করুন। ভগবানের উপর নির্ভর করুন, সঞ্চিত সম্পদের উপর নয় যা ধ্বংস হয়ে যায়। আপনি আপনার চোখের মাধ্যমে আপনার মনে কি নিবেন সতর্ক থাকুন। ঈশ্বর এবং একজনের সম্পদের উপর নির্ভর করা অসম্ভব। জীবন জিনিসের চেয়ে বেশি। ধার্মিকতা এবং ন্যায়বিচারকে প্রথমে রাখুন, ঈশ্বর বাকিদের যত্ন নেন। অন্যের সমালোচনা করবেন না, আপনিও পাপের দাগ। যারা অধ্যবসায়ীভাবে ধার্মিকতা খোঁজে তারা তা পাবে। যারা চায় ঈশ্বর তাদের দেন। ভগবানকে জানুন এবং আপনি মুনাফিক এবং তার কাজ চিনতে পারবেন। ঈশ্বর তাদের চিনতে পারেন যারা তার ইচ্ছা পালন করে, যারা বলে তারা করে না।